এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, নাযযাল আলাইকাল কিতাবা বিল হাক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাতা ওয়াল ইনজিল كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
অমর মনীষী আল ফারাবি, শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন এই ধারাবাহিকের পঞ্চম পর্ব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ। গত পর্বের আলোচনায় আমরা আল ফারাবির যুগের মিশর ও পূর্ব গ্রিস বা আজকের তুরস্কের কয়েকটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বর্ণনা দিয়েছিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও শিক্ষাকেন্দ্র হচ্ছে বর্তমান সিরিয়ার হাররান শিক্ষাকেন্দ্র, যা কিনা আলেকজান্ডারের দখলদারিত্বের সময় থেকে গ্রিক সংস্কৃতি এবং এরপর অরামাইক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল। এই শিক্ষাকেন্দ্রে সুরিয়ানি সাহিত্য ও জ্ঞান শিক্ষা অনুবাদের কারণে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। এছাড়া গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনের প্রতি খুব মনোযোগ ছিল এই হাররান শিক্ষাকেন্দ্র। আল তাম্বিয়াহ এবং আল আশরাফ বইতে মাসুদের উল্লেখিত তথ্য অনুসারে আব্বাসীয় শাসক মুতাওয়াক্কিলের সময় তুরস্কের আন্তাকিয়ার শিক্ষাকেন্দ্রের জ্ঞান গবেষণার বিষয়বস্তু হাররানে স্থানান্তর করা হয়েছিল। হাররান জ্ঞান চর্চা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল ফারাবি ওই কেন্দ্রের গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করেছিলেন, তবে তিনি বাগদাদে প্রবেশের আগে নাকি পরে হাররানের গুরুত্ব উপলব্ধি করেছিলেন তা স্পষ্ট নয়।
এর আগের পর্বে এবং আজকের পর্বের আলোচনার শুরুতে তৃতীয় ও চতুর্থ হিজরি অর্থাৎ নবম ও দশম খ্রিস্টাব্দে আল ফারাবির যুগে মিশর, তুরস্কের আন্তাকিয়া ও বর্তমান সিরিয়ার হাররানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রের সাথে আমরা পরিচিত হয়েছি। এছাড়া সেই যুগের আরও দুটি শিক্ষাকেন্দ্রের নাম হচ্ছে রোহা এবং নুসাইবিন। রোহা শিক্ষাকেন্দ্র একসময় প্রাচীন সিরীয় ভূখণ্ড এবং বর্তমান ইরাকের মসুলের মাঝামাঝি জায়গায় অবস্থিত ছিল। এই কেন্দ্রে দর্শনশাস্ত্র, বিশেষ করে অ্যারিস্টটলের চিন্তা ও গবেষণা কর্মগুলো নিয়ে চর্চা হতো এবং এখানে এই শাস্ত্র বিকাশ লাভ করেছিল। এই শিক্ষাকেন্দ্র থেকে ফারফোরিউসের লেখা ইসাগোজি গ্রন্থ, যা ফারাবিও ব্যবহার করেছেন এবং এই গ্রন্থ থেকে তিনি নিজের লেখায় বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করেছেন। গ্রন্থটি সিরিয়াক ভাষায় অনুবাদ করা হয়েছিল। অন্যদিকে নুসাইবিন সেই শিক্ষাকেন্দ্রগুলোর মধ্যে একটি, যা প্রাচ্য ও মুসলিম বিশ্বে গ্রিক জ্ঞান বিজ্ঞানের প্রসারে বিরাট ভূমিকা রেখেছিল। ইরানের সাসানীয় শাসনামলে নুসাইবিন শিক্ষাকেন্দ্র ইরান ও রোমের সীমান্ত অঞ্চলগুলোর মধ্যে ছিল এবং এটিতে খ্রিস্টান শিক্ষার প্রাধান্য বজায় ছিল।
নুসাইবিন শিক্ষাকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার শাস্ত্র প্রকাশ ও সম্প্রসারণে অসামান্য ভূমিকা রেখেছিল, এবং এটাও নিশ্চিতভাবে বলা যায় যে ফারাবি অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা ও দর্শন সম্পর্কিত রচনা ও অনুবাদগুলো পড়েছিলেন যা এই শিক্ষাকেন্দ্রে সরবরাহ করা হয়েছিল। ঠিক একই সময়কালে কিন্নাসরিন শিক্ষাকেন্দ্র নামে আরেকটি স্বল্প পরিচিত বিদ্যাপীঠ ছিল, যেটি দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাবের সময় সিরিয়ায় বিজিত হয়েছিল। কিন্নাসরিন কেন্দ্রে সিরিয়াক ভাষা ও সাহিত্য জনপ্রিয় ছিল এবং সেখানে জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখা ও গ্রিক দর্শন পড়ানো হতো। উল্লেখিত এইসব শিক্ষাকেন্দ্রের বেশিরভাগই খ্রিস্টান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত।
যাই হোক, ফারাবির যুগের আগে এবং তার সমসাময়িক যুগে ইরানিরাও পশ্চিম এমনকি পূর্ব ভূখণ্ডে জ্ঞান বিজ্ঞান শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইরানের মার্ভ, বাল্ক, নিশাবুর, সগদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদাইন ও জান্দিশাহপুরে শিক্ষাকেন্দ্র স্থাপনের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারা অবদান রেখেছিল। ইরানিদের স্থাপিত জ্ঞান গবেষণা ও শিক্ষাকেন্দ্রগুলো সম্পর্কে এটা বলা যায় যে এখানে গ্রিক, মিশরীয় ও ভারতীয় জ্ঞান বিজ্ঞান ছাড়াও ইরানি আবিষ্কার ও গবেষণাকর্ম, বিশেষ করে গণিত, চিকিৎসা, সাহিত্য, শিল্প, স্থাপত্য, প্রকৌশল, যুক্তিবিদ্যা, দর্শন এবং ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হতো। ইরানের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী স্কুল ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো তুলনামূলক স্বাধীন হলেও এর পেছনে সবসময় সাসানি শাসকদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা ছিল। যেমন কখনো কখনো কিছু সাসানি শাসকের নির্দেশে ইরানিদের গবেষণাকর্ম ও রচনাবলীকে উৎসাহিত করা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করার জন্য ইরানি ও অ-ইরানিদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা করা হতো। এ লক্ষ্যে গ্রিক, ব্যাবিলনীয়, ভারতীয় ও সিরিয়াক জ্ঞান বিজ্ঞানের পাঠ্যপুস্তক ইরানিদের জন্য অনুবাদ করা হতো। সে সময় ইরানের এইসব স্কুল বা শিক্ষাকেন্দ্রগুলোর সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক অ-ইরানি পণ্ডিত ও ছাত্রদের অব্যাহত যোগাযোগ ছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে ইরানি শাসক খসরু আনুশিরভানের দরবারে পালিয়ে আসা সাত গ্রিক দার্শনিক ও বিজ্ঞানীর আশ্রয় নেয়ার বিখ্যাত ঘটনা থেকে তৎকালীন সময়ে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের সমৃদ্ধির প্রমাণ পাওয়া যায়।
ইরানের খ্যাতনামা জ্ঞান গবেষণা ও শিক্ষাকেন্দ্রগুলোর মধ্যে খুজিস্তানের জান্দিশাপুর সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাসানি রাজবংশের শাসক প্রথম শাপুর এটি প্রতিষ্ঠিত করেন। এই বিদ্যালয় বা শিক্ষাকেন্দ্রটি বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন চিকিৎসা, স্থাপত্য, নগর পরিকল্পনা এবং কিছুটা দর্শনশাস্ত্রের জন্য প্রসিদ্ধ ছিল। যদিও বাগদাদের বিখ্যাত বাইতুল হিকমা শিক্ষা ও গবেষণা কেন্দ্র ছিল আব্বাসীয় খলিফাদের অধীনে, কিন্তু যেহেতু এটি ইরানের জান্দিশাপুর এবং এর আশেপাশে অন্যান্য অনেক শিক্ষাকেন্দ্রের উত্তরাধিকার হিসেবে বিবেচিত হতো, সে কারণে এতে ইরানের শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার প্রভাব ছিল লক্ষণীয়। অন্য অঞ্চলের শিক্ষাকেন্দ্রের জ্ঞান বাগদাদের বাইতুল হিকমা শিক্ষাকেন্দ্রে স্থানান্তর করে সমগ্র মুসলিম বিশ্বের বড় বড় শিক্ষাবিদ ও গবেষকদের বাগদাদ শহরে বসবাসের জন্য আমন্ত্রণ জানিয়ে বাইতুল হিকমায় একাধিক ভাষায় শিক্ষাদান ও শিক্ষাদানের পরিধি আরও বাড়িয়ে এবং বিশেষ করে আরবি ভাষার উপর বিশেষ জোর দেওয়ার সাথে সাথে এই কেন্দ্রটি দ্রুত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হয়ে ওঠে এবং এটি তৎকালীন সময়ে বিশ্বের অন্যতম বড় শিক্ষাকেন্দ্রে পরিণত হয়।
বাগদাদে দারুল হিকমা প্রতিষ্ঠার পর স্বাভাবিকভাবে বাগদাদ ও এর পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চল বা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এর ইতিবাচক প্রভাব পড়ে এবং বলা যায় মুসলিম শিক্ষা কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ অনুবাদের ব্যাপক জোয়ার শুরু হয়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে বাগদাদের খলিফা মনসুর আব্বাসীর সময় থেকে অন্যান্য জাতি যেমন গ্রিক, রোমান, ইরানি এবং সিরিয়ান গবেষণা কর্ম ও মূল্যবান গ্রন্থগুলো মুসলমানদের মধ্যে আগমন ঘটে। অন্যান্য জাতির গ্রন্থ ও গবেষণা কর্মগুলো আরবি ভাষায় অনুবাদ হওয়ায় আব্বাসীয় খেলাফত আমলে নতুন নতুন বিষয়ে জ্ঞানার্জনের ক্ষেত্রে মুসলিম বিশ্ব ব্যাপকভাবে সমৃদ্ধ হয়। তো শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
নারী মানব ফুল,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের চতুর্থ পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা ভাই বোনেরা, গত কয়েকটি পর্বের আলোচনায় আমরা প্রাচীন গ্রীসে নারীদের অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা প্রাচীন রোমের নারীদের অবস্থা সম্পর্কে আলোকপাত করব। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী প্রাচীন রোম সমাজে নৈতিক ও সামাজিক মূল্যবোধকে তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না। নতুন প্রজন্মের প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পরিবারের যে গুরুত্ব রয়েছে সে বিষয়ে তারা ছিল উদাসীন। ফলে নারীর মর্যাদারও কোনো গুরুত্ব ছিল না প্রাচীন রোম সমাজে, বরং সেখানে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা হতো।
প্রাচীন রোমে আদালতে বা বিচারের ঘটনায় নারীরা উপস্থিত থাকার অধিকার রাখতেন না, এমনকি সাক্ষী হিসেবেও বিচার কার্যে উপস্থিত হতে পারতেন না তারা। যখন কোনো নারী বিধবা হতেন তখন স্বামীর সম্পদের উপর কোনো অধিকার তারা দাবি করতে পারতেন না। বিধবা হওয়ার পর তারা নিজের পুত্র, ভাই ও বাবার তত্ত্বাবধানে থাকতেন। প্রাচীন রোমে নারী বেচাকেনার প্রচলন ছিল, তাই পুরুষরা বিয়ে করতে ও পরিবার গঠনে আগ্রহী ছিল না। যৌতুকের প্রলোভন দেখিয়ে পুরুষদেরকে বিয়ে করার জন্য উৎসাহ দেওয়া হতো। সে যুগে রোমান পুরুষরা বিয়ের পর স্ত্রীর যৌতুকের মালিক হতো। অনেক রোমান পুরুষ অভিজাত, ধনী বা এলিট পরিবারগুলোর সঙ্গে সম্পর্ক রাখার জন্য ওইসব পরিবারের নারীদের বিয়ে করতে আগ্রহী হতো। রাজনৈতিক স্বার্থসহ নানা স্বার্থ হাসিল হওয়া মাত্রই তারা অন্য নারীর পেছনে ছুটত, যাতে আরও বড় পদ বা বেশি সম্পদ অর্জন করা যায়।
রোমান পুরুষরা খুব সহজে স্ত্রীকে তালাক দিত ও পৃথক হয়ে পড়ত। তালাক দেওয়ার কারণ উল্লেখ করাও তাদের জন্য বাধ্যবাধকতামূলক ছিল না। তারা স্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে তালাকের বিষয়টি ঘোষণা করত। কোনো কোনো রোমান পুরুষ কখনো আনুষ্ঠানিকভাবে বিয়েই করত না এবং নারীর অধ্যত্বের প্রতি ঘৃণাকে তারা এর কারণ বলে উল্লেখ করত। খ্রিস্টপূর্ব 413 সাল পর্যন্ত প্রাচীন রোমের আইন অনুযায়ী বংশধর বা নতুন প্রজন্ম বৃদ্ধির লক্ষ্যে রোমান পুরুষদের জন্য বিয়ে করাটা ছিল বাধ্যতামূলক। কিন্তু ক্যামিল্লুস এর শাসনামলে রোম সরকার স্ত্রীবিহীন পুরুষদের জন্য কর দেওয়ার প্রথা চালু করে, ফলে যারা এই কর দিত তাদের জন্য বিয়ে করাটা আর বাধ্যতামূলক থাকত না।
প্রাচীন রোমের সমাজ ব্যবস্থা ছিল পিতৃ শাসন কেন্দ্রিক এবং নারীকে সেখানে অবজ্ঞার দৃষ্টিতে দেখা হতো। পরিবারে সব ধরনের অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করত পুরুষরা। রোমের নারীরা অর্থনৈতিক ও সামাজিক তৎপরতা চালানোর অধিকার রাখত না। একজন পুরুষ তার সন্তানদেরকে বিক্রি করার ও এমনকি হত্যারও অধিকার রাখত। কোন আইনি কর্তৃপক্ষ এই ধরনের কাজকে বেআইনি বা নিষিদ্ধ মনে করত না। কোন রোমান নারী যদি কোনো অপরাধ করত তাহলে তার স্বামী তাকে হত্যা করতে পারত। অ্যালবার্ট ম্যালেজুন ইসহাক রোমের ইতিহাস নামক বইয়ে লিখেছেন, প্রাচীন রোমে স্ত্রীর উপর স্বামীর অধিকার ছিল অসীম। স্ত্রী কোনো ভুল করলে স্বামী তাকে শাস্তি দিতে পারত। স্ত্রী মদ পান করলে স্বামী তার নিন্দা জানাত। স্ত্রী ব্যভিচার করলে স্বামী তাকে হত্যার অধিকার রাখত। মোট কথা, প্রাচীন রোমে নারীর সঙ্গে কৃতদাসী বা বাঁদির মতো আচরণ করা হতো। তাদের কোনো সম্মান ছিল না। রোমান পুরুষরা নারীদেরকে পরিপক্ক বা ত্রুটিপূর্ণ অস্তিত্ব বলে মনে করত।
পারিবারিক মূল্যবোধের বিপরীতে প্রাচীন রোমের পিতারা পরিবারের সদস্যদের সুরক্ষার কেন্দ্র বা আশ্রয়স্থল না হয়ে তারা ছিলেন পরিবারের সদস্যদের প্রতি নির্দয়। এমনকি তারা পরিবারের সদস্যদের জীবনও কেড়ে নিতে পারত। যেমন স্ত্রী যদি বধির বা অন্ধ সন্তান জন্ম দিত অথবা কন্যা সন্তান জন্ম দিত, তাহলে পিতা প্রচলিত প্রথার আলোকে তাকে হত্যার অধিকার রাখত। রোমানরা পুত্র সন্তানে বেশি আগ্রহী ছিল, কারণ তাদের দৃষ্টিতে পুত্র সন্তান হচ্ছে পরিবারের জন্য শক্তি ও মর্যাদার প্রতীক। তারা যুদ্ধের সময় দেশের হয়ে যুদ্ধ করতে পারে। অন্যদিকে নারী হচ্ছে যুদ্ধের সময় পুরুষদের জন্য বোঝা, এবং বন্দী হলে তারা শত্রুপক্ষের দাসী হয়ে যায়, যা সমাজের জন্য লজ্জাজনক। প্রাচীন রোমান সমাজে নারী ছিল সবসময় স্বামী বা পরিবারের অন্য কোন পুরুষের তত্ত্বাবধানে থাকা অধিকারহীন মানবী।
খ্রিস্ট ধর্মের আবির্ভাবের পর রোমের নারীদের মর্যাদা ও অবস্থার কিছুটা উন্নতি ঘটে। অবশ্য তা সত্ত্বেও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অনেক দিকেই তারা ছিল বঞ্চিত ও লাঞ্ছিত। অবশ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের প্রভাবে রোমান নারীদেরকে ধর্মীয় মাহফিলে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে হিজাব বা পর্দা করা ছাড়া এ ধরনের মাহফিলে তাদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ। গির্জায় আসতে পারলেও সেখানে কোনো কথা বলা তাদের জন্য ছিল কঠোরভাবে নিষিদ্ধ। কিছু চাইতে হলে তা আগের স্বামীর মাধ্যমে জানিয়ে রাখতে হতো। খ্রিস্ট ধর্মের আবির্ভাবের আগে রোমান নারীরা ঘরের বাইরে যেতে পারত না, কিন্তু এ ধর্মের আবির্ভাবের পর তারা গির্জায় যাওয়ার সুযোগ পেলেও নানা শর্ত মেনে চলতে হতো। অথচ পুরুষদের বেলায় এসব শর্ত ছিল না।
রোম কেন্দ্রিক রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পর সেখানকার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থায় কিছু পরিবর্তন আসে। রোমান সাম্রাজ্য গড়ে ওঠার আগে রোমের নারীরা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারতেন না, এবং সম্পদের অধিকার বা উইল তথা ওসিয়তনামা প্রণয়নের অধিকারও তাদের ছিল না। কিন্তু রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পর সেখানকার নারীরা ওসিয়তনামা প্রণয়নের ও তাতে স্বাক্ষর দেওয়ার অধিকার পান। এ যুগের রোমান নারীরা আর আগের মতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবশ্যই কোনো পুরুষ অভিভাবকের তত্ত্বাবধানে থাকতেন না, বরং নারী জন্মের পর থেকে স্বাধীন ব্যক্তিত্বের মর্যাদা অর্জন করে, এবং স্বামীরা আর আগের মতো নিজেদের মৃত্যুর কথা ভেবে স্ত্রী বা কন্যাকে অন্যের তত্ত্বাবধানে রাখার ওসিয়ত বা উইল লিখতে পারতেন না। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার এই পর্ব শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
রংধনু।
রংধনু আসুরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। প্রত্যেক আসুরের মতো আজও তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইমাম জাফর আস সাদিক আল ইসলামের নাম শুনেছ। 83 হিজরি 17 রাবিউল আওয়াল পবিত্র মদিনায় জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর পিতা ইমাম মোহাম্মদ বাকির ছিলেন মহানবীর আহলে বাইতের সদস্য, আর মা ছিলেন উম্মে ফারওয়াহ ফাতিমা। অনন্য চরিত্র ও নৈতিকতার অধিকারী ইমাম সাদিক আল ইসলাম ছিলেন অত্যন্ত দূরদর্শী, বিচক্ষণ ও মহাজ্ঞানী। পিতার পাশাপাশি দাদা ইমাম জাইনুল আবেদিন আল ইসলামের কাছেও শিক্ষালাভ করেন তিনি।
বন্ধুরা, আজকের আসরে এই মহান মনীষীর জীবন থেকে নেয়া কয়েকটি ঘটনা শোনাবো, আর সব শেষে থাকবে একটি নাতের আসুল। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে সত্য ঘটনাগুলো শোনা যাক।
পরিবারে লোক সংখ্যা বৃদ্ধির কারণে হজরত ইমাম জাফর সাদিক আল ইসলামের খরচাদি অনেক বেড়ে গেল, তাই তিনি সাংসারিক খরচাদি মেটানোর জন্য ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো উপায়ে আয়ের উৎস বাড়ানোর চিন্তাভাবনা করতে লাগলেন। একবার তিনি 1000 দিনার জোগাড় করে তার গোলাম মুসাদ্দিফকে দিয়ে বললেন, এই দিনারগুলো নিয়ে মিশরে গিয়ে ব্যবসা করার প্রস্তুতি গ্রহণ করো।
মুসাদ্দিফ 1000 দিনার দিয়ে এমন সব মালামাল কিনল মিশরের বাজারে যেগুলোর চাহিদা বেশি। এরপর মিশরগামী একটা ব্যবসায়ী কাফেলার সাথে সামিল হয়ে মিশরের দিকে চলল।
মিশরের কাছে পৌঁছালে মিশর থেকে ফেরা অপর একটি ব্যবসায়ী কাফেলার সাথে তাদের সাক্ষাৎ হল। উভয় কাফেলার লোকেরা পরস্পরের হাল অবস্থা জিজ্ঞাসা করল। আলাপ আলোচনা ও কথাবার্তার মধ্যে দিয়ে তারা জানতে পারল যে মুসাদ্দিফ ও তার সফর সাথীদের সাথে যে মালামাল রয়েছে মিশরের বাজারে তার খুব চাহিদা আছে। ব্যবসায়ীরা এ খুশির সংবাদ পেয়ে সকলে মিলে এ সিদ্ধান্ত নিল যে শতকরা 100% লাভ না করে তারা মালামাল বিক্রি করবেন না।
মিশরে পৌঁছেই তারা বুঝতে পারল যে রাস্তায় ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া খবর সম্পূর্ণ সত্য। এ সময় আগের সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রথমে কালোবাজারির পরিবেশ সৃষ্টি করল। কেউ তাদের মাল দ্বিগুণ দামের কমে বিক্রি করল না, যেহেতু বাজারে সেসব মালের সরবরাহ কম এবং চাহিদা বেশি ছিল। তাই অল্প দিনের মধ্যেই তাদের সমস্ত মালামাল দ্বিগুণ দামে বিক্রি হয়ে গেল।
অন্যান্য ব্যবসায়ীর ন্যায় মুসাদ্দিফও 1000 দিনার মুনাফা নিয়ে মদিনায় ফিরে আসল। সে খুব আনন্দিত মনে ইমাম সাদিক আল ইসলামের খেদমতে উপস্থিত হল। 1000 দিনার করে দুটি থলি ইমামের সামনে রেখে দিল।
ইমাম জিজ্ঞাসা করলেন, এগুলো কি? জবাবে মুসাদ্দিফ বলল, এর মধ্যে একটি থলিতে সে টাকা যা আপনি আমাকে পুঁজি হিসেবে দিয়েছিলেন, আর দ্বিতীয় থলিতে ব্যবসায়ের মুনাফার টাকা যা পুঁজির সমান।
ইমাম সাদিক আল ইসলাম বললেন, মুসাদিফ, অনেক বেশি মুনাফা দেখা যাচ্ছে, বলতো কিভাবে তোমরা এত বেশি লাভবান হয়েছ?
মুসাদিফ বলল, ঘটনা হলো আমরা যখন মিশরের কাছাকাছি পৌঁছলাম তখন সংবাদ পেলাম যে আমরা যেসব মালামাল নিয়ে যাচ্ছিলাম সেগুলোর মিশরে খুবই চাহিদা। তারপর আমরা ব্যবসায়ীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে শতকরা 100% মুনাফা না করে আমরা কেউ মাল বিক্রি করব না। এ সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করলাম।
ইমাম বললেন, তোমরা আগে সিদ্ধান্ত নিয়েছ যে মুসলমানদের মধ্যে কালোবাজারির পরিবেশ সৃষ্টি করবে, তোমরা কসম করেছ যে পুঁজির সমান মুনাফা না করে মাল কেউ বিক্রি করবে না। আমি এ ধরনের ব্যবসা ও লাভ কোনো দিন কখনো পছন্দ করি না।
এরপর হযরত ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম একটি থলে তুলে নিলেন এবং বললেন, এটা আমার পুঁজি। দ্বিতীয় থলেটি সেখানে পড়ে থাকলো। ইমাম বললেন, ও টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
এরপর ইমাম বললেন, হে মুসাদিফ, হালাল রুজির মোকাবেলায় তলোয়ার চালনা সহজতর।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম নিজের কাজ নিজেই করতেন। একবার তিনি শ্রমিকের পোশাক পরে হাতে বেলচা নিয়ে নিজের জমিতে কাজ করছিলেন। অনেকক্ষণ পর্যন্ত কাজ করার কারণে তার সমগ্র শরীরটা ঘামে ভিজে চুপচুপ হয়ে গেল।
এমন সময় আবু আমর শাইবানি নামের এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল। সে দেখতে পেল ইমামের দেহ থেকে টপ টপ করে ঘাম ঝরছে। সে ভাবল হয়তো শ্রমিক পাওয়া না যাওয়াতে ইমাম নিজেই নিজের ক্ষেতে কাজ করা শুরু করেছেন। তাই সে এগিয়ে গিয়ে বলল, হে ইমাম, বেলচাটি আমাকে দিন, বাকি কাজটুকু আমি করব।
ইমাম বললেন, না, আসলে আমি খুব পছন্দ করি যে মানুষ রোজগারের জন্য নিজে পরিশ্রম করবে এবং রুটি রুজি অর্জন করার জন্য রোদের প্রখরতা সহ্য করবে।
এক ব্যক্তি খুব উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে ইমাম জাফর সাদিক আল ইসলামের খেদমতে উপস্থিত হয়ে বলল, আমি খুব দরিদ্র ও অভাবী মানুষ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেন আর আমি যেন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি।
ইমাম সাদিক আলাইহিসসালাম বললেন, আমি তোমার জন্য কখনো এমন দোয়া করব না।
লোকটি একটা চাপা নিঃশ্বাস নিয়ে বলল, হে ইমাম, কি কারণে আপনি আমার জন্য দোয়া করবেন না?
জবাবে ইমাম বললেন, তুমি খুব ভালোভাবেই জানো যে মহান আল্লাহ এ ব্যাপারে একটা পন্থা নির্দিষ্ট করে রেখেছেন। তিনি হুকুম দিয়েছেন যে জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ো এবং পরিশ্রম করো, কিন্তু তুমি চাচ্ছ যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জীবিকা অর্জনের পরিবর্তে দোয়ার দ্বারা রিজিক ঘরে ডেকে আনবে।
লোকটি তার ভুল বুঝতে পেরে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ল।
এবারের ঘটনাটির নাম বন্ধুত্বের চির অবসান। বন্ধুরা, এবার এমন এক লোকের কথা বলবো যিনি হযরত ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের বন্ধু হিসাবে খ্যাত ও পরিচিত ছিলেন, কিন্তু একদিন সেই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
তাদের কেউ কোনোদিন চিন্তাও করতে পারেনি যে এ বন্ধুত্বের বিচ্ছেদ ঘটবে, একে অপর থেকে আলাদা হয়ে যাবেন।
একদিন লোকটি ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের সাথে একটি বাজারের দিকে রওনা হলেন। লোকটির সাথে তার কৃষ্ণাঙ্গ গোলামও ছিল। গোলাম তার মালিকের পিছে পিছে চলছিল।
কিছুদূর চলার পর পেছনে ফিরে সে তাকিয়ে দেখে তার গোলাম নেই। আরো একটু সামনে চলার পর পিছিয়ে ফিরে দেখল গোলামকে দেখা যায় না। কিছুক্ষণ পর আবার মুখ ঘুরিয়ে দেখল, কিন্তু গোলামের কোনো খবর নেই। মনে হচ্ছিল সে বাজারের খেল তামাশা দেখার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আর তার মালিক ও মালিকের সাথীরা অনেক আগে চলে গেছে। চতুর্থবার পিছনে ফিরে দেখে যে তার গোলাম হাজির। গোলামকে দেখে সে ক্রোধে আক্রোশে বলে উঠল,
হারাম জাদা, এতক্ষণ কোথায় ছিলি?
বন্ধুর মুখ থেকে এমন অশ্রাব্য কথাটি শুনে ইমাম জাফর সাদিক আলাইসলাম আশ্চর্যার্জিত হয়ে বললেন, তুমি তার মাকে গালি দিলে? তুমি তার মাকে অবৈধ কর্মের সাথে সম্পৃক্ত করলে? আমি তো এতদিন ভেবেছিলাম যে তুমি একজন মোত্তাকি পরহেজগার লোক, কিন্তু আজ তোমার প্রকৃত রূপ সামনে এসে গেছে। দেখা যাচ্ছে তোমার মধ্যে তাকওয়া পরহেজগারের নাম নিশানাও নেই।
লোকটি বলল, হে রাসুলের সন্তান, এ গোলামটি আসলে সিন্ধি, তার মাতাও সিন্ধি। আপনি তো জানেন যে তারা মুসলমান নয়, আর গোলামের মা কোনো মুসলমান নারী নয় যে আমি তার উপর অবৈধ কাজের অপবাদ লাগিয়ে দিয়েছি।
ইমাম জাফর সাদিক আল ইসলাম বললেন, তার মাতা কাফের ছিল, একশোবার থাকুক, প্রত্যেক জাতির মধ্যেই বিয়ে শাদীর একটা নিয়ম কানুন ও বিশেষ প্রথা বর্তমান থাকে। যদি কোনো জাতির লোক তার জাতীয় নিয়ম নীতি ও পন্থা অনুসরণ করে বিয়ে শাদী করে, তাহলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিন অবৈধ সম্পর্ক হবে না, আর তাদের সন্তানদেরকে হারামজাদা বা অবৈধ সন্তান হিসেবে গণ্য করা যাবে না।
ইমাম তাকে আরো বললেন, তুমি এ মুহূর্তে আমার কাছ থেকে দূরে চলে যাও, আর কোনোদিন আমার কাছেও আসবে না।
সেদিন থেকে কেউ হযরত ইমাম জাফর সাদিক আলাইসলামকে আর কোনোদিন ওই লোকটির সাথে চলতে দেখেনি। আজীবন তাদের মধ্যে বিচ্ছেদ বহাল ছিল।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম জাফর সাদিক আলাইহি সাল্লামের জীবন থেকে নিয়ে কয়েকটি ঘটনা শুনলাম। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি নাতে রাসুল, তুমি জাগরণে থেকো শয়নে, শিরোনামের নাতটির কথা ও সুর লিটন হাফিজ চৌধুরীর, আর গেয়েছে শিশু শিল্পী জাহিন ইকবাল।
তুমি জাগরণে থেকো শয়নে, স্বপ্ন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপ্ন জুড়ে তুমি, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপ্ন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি, তুমি থেকো দরুদ হয়ে মুখে আজীবন আমার সুখে দুঃখে, তুমি থেকো দরুদ হয়ে মুখে আজীবন আমার সুখে দুঃখে, পাপিয়া হয়ে থেকো মন কানুনে মন কানুনে, আমার অনুভবে থেকো মুহাম্মদ কণ্ঠেতে গান হয়ে তুমি, আমার অনুভবে থেকো মুহাম্মদ কণ্ঠেতে গান হয়ে তুমি, কণ্ঠেতে গান হয়ে তুমি, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকি মিকি, তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি, তুমি চোখের নীলে থেকো মিশে আজীবন চোখের জলে ভেসে, তুমি চোখের নীলে থেকো মিশে আজীবন চোখের জলে ভেসে, প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে উর্মি হয়ে, আমার ধমনি জুড়ে থেকো আহাম্মদ চোখের তারা হয়ে তুমি, আমার ধমনি জুড়ে থেকো আহাম্মদ চোখের তারা হয়ে তুমি, চোখের তারা হয়ে তুমি, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, তুমি হাজার তারার মেলা ঝিকি মিকি, তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি, তুমি জাগরণে থেকো শয়নে স্বপন জুড়ে তুমি।
জাহিন ইকবালের দরুদ মাখা কণ্ঠে চমৎকার কথামালার গানটি শুনলে বন্ধুরা তোমরা সবাই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর আহলে বাইতের ইমামদের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করবে, এ কামনায় গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবে না কিন্তু। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর, প্রিয় শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। আমি কে, এই প্রশ্নের উত্তর জানা জরুরি। এই পরিচয় সম্পর্কে গভীর ধারণা থাকলে সমাজে ভূমিকা পালন সহজ হয় এবং নিজের পরিচয় ও অবস্থানের সঙ্গে মিল রেখে জীবন পরিচালনা করা যায়। আত্মপরিচয় হল বিভিন্ন বৈশিষ্ট্যের সমষ্টি যা মানুষকে একে অপরের থেকে আলাদা করে এবং প্রত্যেক মানুষকে স্বতন্ত্র করে তোলে। প্রকৃতপক্ষে আমাদের পরিচয়ের সঙ্গে আমাদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি জড়িত। এই বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের ব্যক্তিত্ব তৈরি হয় এবং এই পরিচয় ও ব্যক্তিত্বকে জেনে আমরা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ ও অনুসরণ করতে পারি। সাধারণভাবে এই বিষয়টিকে একটি বাক্যে বলা যেতে পারে এভাবে, আমি কে? এই প্রশ্নের উত্তরই একজন ব্যক্তির পরিচয় প্রকাশ করে। যে কোনো মানুষই তার জীবনে নানা রকমের দ্বন্দ্বের সম্মুখীন হতে পারে। এই ধরনের বিভিন্ন দ্বন্দ্বের একটি হল আত্মপরিচয় সংকট। একজন মানুষ যখন বুঝতে পারে না যে সে আসলে কে এবং সমাজে তার অবস্থান ও ভূমিকা কি হওয়া উচিত, তখনই সে পরিচয় সংকটের সম্মুখীন হয়।
পরিচয় সংকট বহুমাত্রিক হতে পারে, এ কারণে তা একজন ব্যক্তির জীবনে নানাভাবে প্রভাব ফেলতে পারে। প্রভাব পড়তে পারে ব্যক্তির জৈবিক, মনস্তাত্ত্বিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলেও। বেশিরভাগ ক্ষেত্রে কৈশোরে বা বয়সন্ধিকালে পরিচয় সংকট দেখা দেয়। এই বয়সে সন্তানদের মনস্তাত্ত্বিক এবং সামাজিক বিকাশ ঘটে বলেই এ ধরনের সংকট তৈরি হয়। পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে নানা ধরনের উপসর্গ দেখা যায়। এই ধরনের ব্যক্তি পরিবার এবং সমাজে তার ভূমিকা সম্পর্কে বিভ্রান্তি ও অস্থিরতার মধ্যে থাকে। পরিচয় সংকটে থাকা ব্যক্তিরা সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকার পরও লক্ষ্য অর্জনে অক্ষমতার কারণে সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। ব্যর্থতা তথা অক্ষমতার চাপ সহ্য করার পাশাপাশি পরিবার ও সমাজের চাপও তাকে সহ্য করতে হয়। এভাবে পরিচয়ের সংকটে জর্জরিত ব্যক্তি উন্নয়ন অগ্রগতির পথ থেকে দূরে সরে যায় এবং দ্বিধাদ্বন্দ্ব তাকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখে। এটা সবারই জানা উচিত যে পরিচয় সংকট বেশ কিছু নেতিবাচক বৈশিষ্ট্যের ক্ষেত্র প্রস্তুত করে। এমন নেতিবাচক বৈশিষ্ট্যগুলোর মধ্যে অসামাজিক আচার আচরণ, অপরাধ, নৃশংসতা ও মাদকাসক্তি অন্যতম।
পরিচয় সংকট তৈরিতে ভূমিকা রাখছে বর্তমান ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। এ কারণে শিশু কিশোরদের মধ্যে পরিচয় সংকট তৈরিতে ইন্টারনেট কী ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে অভিভাবকদের মধ্যে সচেতনতা জরুরি। প্রথমেই অভিভাবকদের পক্ষ থেকে সৃষ্টি তত্ত্বের রহস্য বা আত্মপরিচিতিমূলক জ্ঞান তুলে ধরতে হবে, সন্তানদেরকে এ বিষয়ে বোঝাতে হবে। কারণ প্রত্যেক ব্যক্তি তার নিজের অবস্থান, ক্ষমতা, সূচনা এবং শেষ পরিণতি বা গন্তব্য সম্পর্কে জ্ঞান না রাখলে সে নিজের কল্যাণ ও অকল্যাণ সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে পারবে না। নিজ সত্তার অস্তিত্ব সম্পর্কে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হল নিজের সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করা। একইভাবে আমরা এই বিশাল সৃষ্টি জগতের একটি সৃষ্ট জীব যা নিজেই নিজেকে সৃষ্টি করেনি, বরং তাকে সৃষ্টি করা হয়েছে। আমি যদি নিজেকে সৃষ্টি করতাম তাহলে অবশ্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রূপে তৈরি হতাম, অথচ আমি তেমনটি নই। শুধু তাই নয়, আমার বর্তমান অস্তিত্বকে যদি আমি সৃষ্টি করে থাকব তাহলে আমি সৃষ্টি হওয়ার পূর্বে আমার অস্তিত্ব থাকতে হবে যা কেবলই অলীক কল্পনা।
আমরা যদি মনে করি আমাদের মতো কোনো সৃষ্টি আমাকে অস্তিত্ব দান করেছে, সেক্ষেত্রেও ওই একই প্রশ্নের সম্মুখীন হব, যে সত্তা আপন অস্তিত্ব লাভে অন্যের মুখাপেক্ষী, সে কিভাবে তার মতো অন্য একটি অস্তিত্বকে সৃষ্টি করবে? আমরা যদি ধরেই নেই যে অন্য একটি সৃষ্টি তাকে অস্তিত্ব দান করেছে, এভাবে সৃষ্টি পরম্পরায় অপর সৃষ্টিকে অস্তিত্ব দান করে আসছে, তাহলে প্রথম সৃষ্টিকে কে অস্তিত্ব দান করল? এই প্রশ্ন থেকেই যাবে। এভাবে এই সৃষ্টিচক্র এক পর্যায়ে গিয়ে অবশ্যই পরিসমাপ্ত হতে হবে, নতুবা এটা হবে একটি দুষ্ট চক্র যা দর্শনে বাতিল যুক্তি বলে ঘোষণা দেয়া হয়েছে। আর এছাড়া সৃষ্টি অর্থই হচ্ছে যা একসময় ছিল না এবং একসময় আবার থাকবে না। তাই এই অস্তিত্ব প্রদানে এমন এক মহাশক্তির প্রয়োজন যে এই সৃষ্টি সমূহের পূর্বে থাকবে এবং সৃষ্টিসমূহ যতদিন স্থায়ী হবে ততদিন তাকেও থাকতে হবে। এমনকি যদি বস্তুবাদীদের মতো ধারণাও করি যে মানুষ প্রকৃতির সৃষ্টি, তাহলে আমরা যে প্রশ্নগুলো সম্মুখীন হব তা হল প্রকৃতি কিভাবে অস্তিত্ব পেল এবং এটাকে কে অস্তিত্ব দান করল। এক্ষেত্রে আরও একটি প্রশ্ন হচ্ছে সৃষ্টির বৈশিষ্ট্যগুলো স্রষ্টার মধ্যে অবশ্যই পূর্ণরূপে অবস্থান করতে হবে, অথচ মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে তার অধিকাংশই প্রকৃতির মধ্যে নেই।
প্রকৃতি হল সম্পূর্ণরূপে বস্তুসত্তা, আর মানব প্রকৃতিতে বস্তুসত্তা বহির্ভূত অনেক বৈশিষ্ট্য দেখা যায়। দলিল ও যুক্তি প্রমাণের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা সবার কাজ নয়, বরং প্রকৃতিগতভাবে অন্তরে সৃষ্ট বিশেষ শক্তি মানুষকে এই বিশ্বাস রাখতে বাধ্য করে যে সমগ্র মহাজগৎকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী এবং সুনিপুণ হাতে পরিচালনাকারী একজন মহাসত্তা রয়েছেন। প্রকৃত বাস্তবতা হল আল্লাহর অস্তিত্ব ও তাঁর পরিচয় লাভ করাটা দলিল প্রমাণের মুখাপেক্ষী নয়, বরং অন্তরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এ বিশ্বাস সৃষ্টি হয় যে মহাজগতের একজন নির্মাতা রয়েছেন। অবুঝ শিশু এবং ইমানের ছোঁয়া পায়নি এমন অমুসলিমও বিষয়টি দৃঢ়ভাবে অনুভব করে, যদিও সে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসার শিক্ষা গ্রহণ করেনি, কিন্তু অন্তর্জগতে সে ঠিকই কল্পনা করে যে সৃষ্ট জগতের একজন স্রষ্টা রয়েছেন। মানুষ যদি চিন্তা করে তাহলে পদে পদে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেখতে পাবে। মানুষ হাজারো আশা আকাঙ্ক্ষা পোষণ করে, অসংখ্য কর্মকাণ্ড সম্পাদন করে, কিন্তু সফলতা 100 মধ্যে 2-4টিতে দেখতে পাই, বাকিগুলোতে ব্যর্থ হয়। অথচ কোনো মানুষ কি চায় সে ব্যর্থ হোক? কেউ কি চায় সে ব্যবসা করবে আর ক্ষতিগ্রস্ত হবে?
লাভের জন্যই তো সে ব্যবসা নিয়ে বসেছে, কিন্তু অসংখ্য জায়গায় তাকে ব্যর্থতার সম্মুখীন হতে হয়। এ ক্ষতি ও ব্যর্থতা দানকারী এবং তার প্রত্যাশা ও ইচ্ছার বিপরীতে পরিচালনাকারী কে? এসব বিষয়ে সন্তানকে বোঝাতে হবে, তাহলে তার মধ্যে আত্মপরিচয় গঠন সহজ হবে এবং পরিচয় সংকট থেকে দূরে থাকা সম্ভব হবে।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։